অচিনপুর গ্রামের সান্নাল বাড়িকে সবাই এক ডাকে চেনে। 200 বছরের পুরনো বনেদি বাড়ি বলে কথা। এই বাড়ির এককালের কর্তা ক্ষীরোদ প্রসাদ সান্নাল এতটাই দয়ালু ছিলেন যে তাঁর মৃত্যুতে প্রজারা হাঁপ ছেড়ে বেঁচেছিল। কিন্তু এই সাময়িক স্বস্তির আয়ু ছিল ক্ষণস্থায়ী। জমিদারি আর না থাকলেও আতঙ্কের রাজনীতির চাষ আগের মতোই করে যাচ্ছে অর্জুনের বাবা জেঠুরা। অর্জুন সান্নাল এই পরিবারের ছোট ছেলে, গ্র্যাজুয়েশন শেষ, MBA করবে। আপাতত কদিনের ছুটিতে কলকাতা থেকে গ্রামের বাড়িতে এসেছে।
বাবু, এই বাবু, বাবু!
চিলে কোঠার ঘরে দিব্যি ছিল অর্জুন। এমন সময় নিচ থেকে ভেসে আসা মায়ের ডাকে এলোমেলো ভাবনার তারগুলো ছিঁড়ে গেল। সাড়া দিতে গিয়েও শব্দরা কথা হারিয়ে ফেলল মাঝপথেই। সিঁড়ি বেয়ে উঠে আসছে চিত্রা।
অর্জুনদা, কাকিমা তোমার চা পাঠিয়ে দিল।
আর চোখে ওকে এক ঝলক দেখল অর্জুন। নীল রঙা চুড়িদার পরেছে আজ, চুলগুলো উঁচু করে বাঁধা, কপালে ছোট্ট টিপ। টেবিলের দিকে ইশারা করে অর্জুন বলল,
এখানে রেখে দে।
আচ্ছা অর্জুনদা।
চিত্রার মুখে দাদা শব্দটা শুনলেই অর্জুনের মাথা গরম হয়ে যায়। শীতের রাতেও স্বপ্ন হয়ে অর্জুনের কাছে আসে। চিত্রা কি জানে, ওকে দেখলে অর্জুনের শরীরটা সমুদ্র হয়ে যায়।
অর্জুনদা, মানে তোমার সঙ্গে একটু কথা ছিল।
হ্যাঁ, কি হয়েছে? স্কুলে যাওয়ার পথে কেউ জ্বালাচ্ছে নাকি? অঙ্ক মিলছে না?
না না, ওসব কিছু না।
তুই দুদিন পড়তে আসিসনি কেন রে? এরকম ফাঁকি দিলে কিন্তু উচ্চ মাধ্যমিকের 12টা বাজবে।
তুমি আমার কথাটা শোনো না। বলছি, আমাকে 10,000 টাকা দেবে প্লিজ, খুব দরকার। মাকে বলতে পারবে না কিন্তু।
চিত্রার মা সরলা মাসি সান্নাল বাড়িতে রান্নার কাজ করে। ওর বাবা নেই, সারাদিন এই বাড়িতেই কাটে ওর। চিত্রা কখনো এভাবে টাকা চায়নি। অর্জুন জিজ্ঞেস করল,
এতগুলো টাকা নিয়ে তুই কি করবি?
বিউটিশিয়ান হওয়ার কোর্স করব, নিজের পায়ে দাঁড়াতে হবে তাড়াতাড়ি।
ও, তুই তাহলে কলেজ যাবি না, চাকরিও করবি না, তাই তো?
বুঝাতেই পারছি না। ঠিক আছে, বাদ দাও তো, টাকা দিতে হবে না তোমাকে।
দাঁড়া দাঁড়া, নে রাখ এটা, ইচ্ছে মতো খরচ করিস। কিন্তু একটা কথা শোন, নিজের স্বপ্নদের ভেঙে যেতে দিস না এভাবে।
পরের দিনই চায়ের দোকানের রতনের সঙ্গে চিত্রা পালিয়ে গেল। চিঠিতে লিখে গেল,
স্বপ্নে রাজপ্রাসাদ গড়তে যাচ্ছি, আমার খোঁজ করো না।
সরলা মাসি জেঠুদের পায়ে এসে পড়ল। অসহায় বিধবার বিপদের দিনে মেজ জেঠু সাহায্যের হাত বাড়িয়ে দিল। বলল,
আরে পুলিশে কেস হলে সারা পাড়ায় তোর মেয়ের বদনাম হয়ে যাবে, ডিডি পড়ে যাবে, গ্রামের লোকে তোকে এক ঘরে করে দেবে। তার থেকে বরং রটিয়ে দিয়ে নার্সিং কোর্স করতে ও শহরে গেছে।
কিন্তু আমার মেয়ের খোঁজ পাবো কি করে?
সম্ভুদের বলে দিচ্ছি রতনকে ট্র্যাক করতে। এসব খোঁজাখুঁজির কাজ পুলিশের থেকে মাস্তানরা ভালো পারে।
উপকারের প্রতিদান হিসেবে মেজ জেঠুর ঘরে কয়েক রাত কাটাতে হল সরলা মাসিকে। অর্জুন জানতে পেরে রাগে কাঁপতে কাঁপতে জেঠুর সাথে মোকাবিলা করার জন্য তৈরি হচ্ছিল। তক্ষুনি মেজ জেঠুর মেয়ে কাবেরী দিয়ে ওর হাত চেপে ধরে বলল,
বাবা, যাকে পরিণীতার ললিতা ভাবতিস সে তো মঞ্জুলিকা হয়ে গেল রে। বাবার উপর রাগ দেখানো বৃথা, তুই জানিস না, ছেড়ে দে, ভুলে যা।
দিন 15-এর মধ্যেই প্রতিজ্ঞারা কাঁচের বাসনের মতো ভেঙে গেল। অর্জুন ততদিনে অচিনপুর ছেড়ে কলকাতায়। কাবেরী ফোন করে বলল,
মঞ্জুলিকা তো ফিরে এসেছে।
কি কেচ্ছা বাপরে!
অর্জুন সেদিন সন্ধে ট্রেনেই বাড়ি চলে এলো। চিলে কোঠার ঘরে গিয়ে দেখল কাবেরী জানলার সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। অর্জুনকে দেখেই বলল,
এত কৌতূহল, কিন্তু একটা নষ্ট মেয়ের উপর এত টান থাকা কি ভালো?
ওফ বাবা, বাজে না, ওকে কি হয়েছে খুলে বলতো, আমি জানতে চাই সবটা।
কি আবার সেই একই পুরনো গল্প? বিয়ে করে সংসার করার কথা বুঝিয়ে বেশাপাড়ায় বিক্রি করে দিয়ে হাওয়া হয়ে গেছিল রতন কুমার, তারপর যা হয় কতগুলো জানোয়ার মিলে। একদিন দরজা খোলা পেয়ে কোনো মতে ওদের চোখ এড়িয়ে পালিয়েছে। জানিস, বলতে বলতে চিত্রা খুব কাঁদছিল, বলছিল ভুল মানুষকে ভালোবেসে নিজের সর্বনাশ করেছে। আমি আর বেশি কিছু জিজ্ঞেস করিনি রে ভাই। তুই এসবের মধ্যে থাকিস না, পুলিশে রিপোর্ট হয়নি, গ্রামের লোকজনও এসব কিচ্ছা জানে না।
কেউ কিছু আন্দাজও করেনি?
গুজগুজ ফিসফাস চলছে, মশলার অভাবে গল্প জমছে না।
ওহ, কিন্তু একবার থানায় গেলে ভালো হতো না?
বাবা কাকাদের সিদ্ধান্ত, তাছাড়া পুলিশ তো কাজের কাজ কিছুই করবে না, উল্টে সবাই জেনে গেলে মেয়েটার এখানে থাকা মুশকিল হয়ে যাবে। তুই এসব নিয়ে মাথা ঘামাস না তো? আমি যতটা পারি ওর খেয়াল রাখব। ওই রেল লাইনের ঝুপড়িতে থাকতে ভয় পাচ্ছে, রাতে তো আমারই ঘরে শুতে আসছে এখন।
ওহ, ওকে এই বাড়িতে ঢুকতে দিচ্ছে? মা কাকিমার আপত্তি করেনি?
কেন, বাবা কাকারা যখন অন্য মেয়েদের নিয়ে রাতের পর রাত ফুর্তি করে তখন তো কিছু বলার ক্ষমতা নেই, আর এখন বলবে?
ইস, কি মুখের ভাষা হয়েছে রে তোর!
আমি যাই বলি, তোর এত গায়ে লাগছে কেন রে?
কারণ আমি চিত্রাকে ভালোবাসি। ওকে নিয়ে কেউ খারাপ কথা বললে আমার সহ্য হয় না।
তাহলে আমার আন্দাজটাই ঠিক, কিন্তু কাজের মাসির মেয়ে, নিচু জাত, অন্ধকার অতীত, এই পরিবার কোনো দিনও মেনে নেবে না। সামনের পথটা কতটা কঠিন হবে কোনো ধারণা আছে তোর?
প্রেম দুতরফা হলে তো মেনে নেওয়ার প্রশ্ন আসত। এই সময় সম্পর্কের পরিণতি নিয়ে ভাবার মতো স্বার্থপর আমি নই। ওর কঠিন সময়ে বন্ধু হয়ে ওর পাশে থাকব, ব্যাস এইটুকুই। আজ রাতে এলে ওকে একটু দেখা করতে বলিস তো আমার সঙ্গে।
কঠিন রাতের নিস্তব্ধতা ভেঙে অর্জুনের ঘরে এসে দাঁড়াল চিত্রা।
অর্জুনদা, আমাকে ডেকেছিলে?
চিত্রার চোখের তলায় কালি আর শুকনো মুখ দেখে অর্জুনের চোখ ঝাপসা হয়ে এল। এই কদিনে এতটা ভেঙে পড়েছে মেয়েটা।
ঋণ শোধ করার কথা মনে আছে তো?
আমার কাছে তো তোমাকে দেওয়ার মতো কিছুই নেই।
চুপ কর, বেশি জেনে গেছিস সব। শোন, স্কুলে ডুব মারা কিন্তু অনেক হয়েছে, হ্যাঁ? আবার পড়াশোনা শুরু কর, সামনে উচ্চ মাধ্যমিক, সেই খেয়াল আছে? একটা ভালো রেজাল্ট করে একটা ভালো কলেজে ভর্তি হতে হবে, হ্যাঁ?
আমার দ্বারা হবে না, সারাক্ষণ ভয় করে। যদি যদি রতন ফিরে আসে আবার, রাতে ঘুম আসে না।
শোন, একটা কথা শোন, যদি এখানে আসে না তাহলে রতন জেলে যাবে, আর নিজের বিপদ কি কেউ নিজে থেকে ডেকে আনে? তুই এই ফোনটা রাখ, আমার নাম্বারটা সেভ করা আছে, কখনো কোনো সমস্যা হলে কিন্তু আমাকে জানাবি।
কিন্তু তুমি আমার জন্য এত করবেই বা কেন? তোমার কিসের দায়?
বেশি কথা বলতে হবে না তোমাকে, বুঝেছো? শোন, সব ভুলে আবার নতুন করে শুরু কর, বুঝলি?
চিত্রার চোখে জল, মুখ নিচু করে চলে গেল, ছুঁড়ে দিয়ে গেল একটা ছোট্ট হাসি। এটুকুই তো চেয়েছিল অর্জুন। পরের দিন কলকাতায় ফেরার পালা, গাড়িতে উঠতে যাচ্ছে অর্জুন, এমন সময় চিত্রা এক মুঠো শিউলি ফুল নিয়ে এসে বলল,
তোমার জন্য। কি জানি আবার কবে দেখা হবে।
তুই কি ভাবলি এত সহজে মুক্তি পাবি? রোজ ফোন করব, পড়া ধরব, মনে থাকে যেন। এলাম রে, টাটা।
মেঘ কেটে রোদ উঠল, দূরে থেকেও কাছাকাছি চলে এলো চিত্রা আর অর্জুন। মুখোমুখি কথাবার্তার সুযোগ করে দিল হোয়াটসঅ্যাপ। সন্ধেবেলা ফিজিক্স নিয়ে শুরু হওয়া কথারা মাঝরাতের আশকারায় ভিডিও কল হয়ে উঠতে বেশি দিন সময় নিল না।
আমার সব সময় খুব ভয় লাগে অর্জুনদা, ওই দিনগুলোর কথা কি কোনোদিনও মন থেকে মুছে ফেলতে পারবো পুরোপুরি?
আমি আছি তো পাগলি, আপাতত জয়েন্টের অঙ্ককে ভয় পা শুধু, প্রশ্ন খুব কঠিন হয় কিন্তু।
আমি কি পারবো?
শোন, নিজেকে ভিকটিম ভাবা বন্ধ কর। এতবার বললাম কলকাতায় এসে জয়েন্টের স্পেশাল কোচিং নে, কথা তো শুনলি না।
অত টাকা কোথায় আমাদের? তাছাড়া
তুমি ফোনেই এত ভালো করে পড়িয়ে দাও, ওসব দরকার হবে না। দেখো আমি চেষ্টা করছি, তোমার এত পরিশ্রম বিফলে যেতে দেব না, দেখো।
তাই যেন হয়। যা ঘুমিয়ে পড়।
যাও তুমিও ঘুমাও, গত সপ্তাহে জ্বরে পড়েছিলে, আবার অনিয়ম শুরু করে দিও না যেন।
কথায় কথায় কোথা দিয়ে যেন কেটে গেছে বেশ কিছু মাস। চিত্রা উচ্চ মাধ্যমিকে জেলার মধ্যে দ্বিতীয় হল, জয়েন্টে 1200 কাছাকাছি র্যাঙ্ক। সত্যি বলতে ওর থেকে এত ভালো রেজাল্ট অর্জুন আশা করেনি। সব কাজ শিখিয়ে তুলে ও গ্রামে ছুটল। কাবেরী অর্জুনকে দেখেই বলল,
আরে এই তো এসে গেছে মহব্বতের সারকে, তা বাইলেন কোথায় তোর?
আরে বাবা, আমি পেতনির সাথে প্রেম করি না, সারাদিন সিনেমা দেখে দেখে তোর মাথাটা গেছে।
তবে বলতেই হবে, মেয়ে কিন্তু তাক লাগিয়ে দিল, তোর কাছে পড়ে তোর থেকেও ভালো রেজাল্ট করল। এবার বিয়েটা সেরে ফেল না তোরা।
বাজে কথা বলিস না তো, ওর সবে 17, বাল্য বিবাহ করবো নাকি? আমাকে জ্ঞান না দিয়ে তুই নিজে বিয়ে কর না, বুড়ি হয়ে গেলি তো।
বাবু তুই কাবেরীকে বিয়ে নিয়ে উল্টো পাল্টা কথা বলবি না একদম।
মাকে দেখে একটু দমে গেল অর্জুন, হঠাৎ এরকম বলছে কেন? জানতে চাওয়ায় মা বলল,
কলেজে পড়ার সময় কলকাতার এক ছেলের সাথে ওর সম্পর্ক হয়েছিল, অর্পণ মণ্ডল, নিচু জাত। সে কথা বাড়িতে জানাজানি হওয়ার পর এই মেজদাকে কলেজ ছাড়িয়ে ঘরে আটকে রাখল, ছেলেটাকেও হুমকি দিয়েছিল। সে তো শুনেছি বাইরে চাকরি নিয়ে পালিয়ে গেছে। তুই তখন অনেক ছোট ছিলি, তাই কিছু জানতে দেওয়া হয়নি তোকে।
নিজের মেয়ের জীবনের সব সিদ্ধান্ত জেঠু নিল, আর তুমি দিদির কাকু কাকিমা হয়ে বসে বসে দেখলে, প্রতিবাদ করলে না, দিদির জীবনটা তো নষ্ট হয়ে গেল।
আমাদের আর কতটুকু ক্ষমতা বল, দাদার কথাই এখানে শেষ সিদ্ধান্ত, এটা তুইও জানিস।
অর্জুন অসহায় রাগে ছটফট করতে লাগল। হাসি খুশি দিদিটা এত যন্ত্রণা চেপে রেখেছে নিজের মধ্যে। সন্ধেবেলা একটা চকলেট নিয়ে ওর ঘরে যেতেই কাবেরী বলল,
কেসটা কি? যতই ঘুষ দাও শ্রীরাধিকার সাথে রাতের আগে দেখা করতে পারবে না, সে পাড়ার ক্লাবে সংবর্ধনা নিতে গেছে।
দিদির কথা শেষ হতে না হতেই দরজায় পরিচিতের ছায়া পড়ল। শুকনো মুখে দাঁড়িয়ে আছে চিত্রা, বলল,
ভালো লাগছিল না, তাই অনুষ্ঠান শেষ হওয়ার আগেই চলে এলাম।
মোহনের আর কি দোষ বল, সে তো এ বাড়িতেই পড়ে আছে। কিন্তু তুই মুখটা অমন প্যাঁচার মতো করে আছিস কেন রে?
ভিড়ের মধ্যে যেন রতনকে দেখলাম মনে হলো।
শোন, ওসব তোর কল্পনা, সারাক্ষণ ভুলভাল চিন্তার ভয় পাওয়ার ফল। আমার ঘরে চল তো, কথা আছে। এই তুই চুপ করবি, খালি মা এদিকে এলে আমাকে একটা মিস কল দিস।
চিত্রাকে নিয়ে নিজের ঘরে ঢুকল অর্জুন, জামার পকেটে হাত ঢুকিয়ে একজোড়া দুল বের করল, বলল,
দেখ তো পছন্দ হয় কিনা।
আমি এত দামি গিফট নিতে পারবো না অর্জুনদা।
এভাবে দূরে ঠেলে দিস কেন বলতো সবসময়? তোকে যে আমি ভালোবাসি এটা বুঝিস না?
না বুঝি না, এলাম আমি।
চিত্রা শোন,
রাতে কথা হবে, এলাম।
মাঝরাত, অর্জুন তখন ঘুমের দেশে, ফোন বাজছে। কোন রকমে ঘুম চোখে স্ক্রিনের দিকে তাকাতেই নামটা ফুটে উঠল, চিত্রা। এত রাতে কি হলো আবার?
কি হয়েছে রে?
অর্জুন দা আমার সর্বনাশ হয়ে গেল, আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ নেই আমার। রতন ফোন করেছিল, আমার নতুন নাম্বার কোত্থেকে পেয়েছে জানি না, বলল ওর সাথে যদি আমি, তাহলে আমার পুরনো ভিডিও ভাইরাল করে দেবে।
শোন, কিচ্ছু হবে না তো, কাল সকালেই আমরা পুলিশের কাছে যাবো, ঠিক আছে? চিন্তা করিস না, আমি আছি তো।
চিত্রাকে কথা দিলেও থানায় ডায়েরি করতে যাওয়ার পরিকল্পনা বাতিল করতে হলো অর্জুনকে। পরের দিন সকালে রেল লাইনের পাশে রতনের লাশ পাওয়া গেল, উপচে পড়ল গোটা গ্রাম। এদিকে অর্জুন কাউকে কিছু না জানিয়ে থানায় গেল। রতনের ফোনের কথা এখন পুলিশকে না জানানোই ভালো, কিন্তু হাওয়ার গতি প্রকৃতি বোঝা দরকার। ওসির যে সান্নাল বাড়িতে যাতায়াত আছে সেটা অর্জুন ভালো মতোই জানে। থানায় ঢুকে ও ওসির সামনে দাঁড়াল।
কি তুমি? জেঠু পাঠালো বুঝি খবর নিতে?
হ্যাঁ, মানে মেঝো জেঠু বলল আপডেট নিয়ে আসতে।
হ্যাঁ, আমি এমনিতেই রাতের দিকে স্যারকে ফোন করতাম। তো যাই হোক, যা মনে হচ্ছে আত্মহত্যা নয়, খুন। মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। তবে পোস্টমর্টেম রিপোর্ট এলে আরো নিশ্চিতভাবে বলতে পারবো।
কে করেছে জানা গেছে কিছু? মানে অনেক সময় তো মাস্তানরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করে মরে।
চান্স কম। ওর দলের কেউ হলে সে নিশ্চয়ই এইটা ছেড়ে যেত না।
ওসি নিজের মোবাইলে তোলা একটা ছবি অর্জুনের দিকে এগিয়ে দিলেন। একটা চিরকুটে লেখা দু লাইন। থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যানট হোল্ড, মিয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। নিচে একটা ত্রিশূল আঁকা।
আসল চিরকুটটা ফরেন্সিকে গেছে, তোমাকে দেখালাম, এই এটা আবার পাঁচ কান করো না যেন।
সেকেন্ড কামিং? এ তো ইটস পড়া উচ্চশিক্ষিত খুনি।
প্যাটার্ন দেখে তো মনে হচ্ছে প্রমিলার কাজ। ওই ত্রিশূল ওরই চিহ্ন।
প্রমিলা? মানে অনেকদিন আগে একটা গুজব শুনেছিলাম বটে।
বছর পাঁচেক আগে বউয়ের গায়ে আগুন লাগিয়ে তাকে পুড়িয়ে মেরেছিল হারান সরকার। আইনের পথে আমরা এগোচ্ছিলাম, হয়তো শাস্তিও পেত। কিন্তু তার আগেই রেল লাইনের ধারে ওর লাশ পাওয়া গেছিল, সঙ্গে কবিতার লাইন আর এই ত্রিশূল। রতনের খুনও হুবহু সেই খুনের কার্বন কপি।
তাই প্রমিলাকে
মাঝরাতে লাল শাড়ি পরা, মুখের অর্ধেক অব্দি ঘোমটা টানা এক মহিলাকে আলপথ ধরে হেঁটে যেতে দেখা যায় মাঝে মধ্যে। কত রকম গল্প আছে ওকে নিয়ে। কেউ কেউ বলে ও শরীরী, কেউ আবার বলে অশরীরী, কেউ বলে মেয়েদের সুরক্ষা সুনিশ্চিত করাই ওর ব্রত। ওকে কিন্তু ভয় পায় গ্রামের লোক।
এই গ্রামে মেয়েদের পুরুষতন্ত্রের অত্যাচার থেকে বাঁচানোর জন্য একটা মেয়ে এগিয়ে এসেছে, এও কি সম্ভব?
তা জানি না ভাই, এই নাম পরিচয় চেহারা সবই তো অজানা। এই শুধু লাল শাড়ি ঘোমটা আর ত্রিশূলের সূত্র ধরে এই খুনি ধরবো কি করে? আরে আমি তো আর ফেলুদা বা ব্যোমকেশ নই রে ভাই।
তাহলে রহস্য রহস্যই থেকে যাবে, তাই তো?
হয়তো। এরকম গুচ্ছ গুচ্ছ সলভ না হয়ে কেস পড়ে আছে আমাদের রেজিস্টারে। আর তাছাড়া জীবাণুর মতো খারাপ লোক এই ঠিক ঠিক করছে সমাজে, দু একটাকে এইভাবে নামিয়ে দিলে ক্ষতি কি?
সব প্রশ্নের উত্তর পেতে নেই। ওসির সাথে কথাবার্তা বলে অর্জুন বাড়ি ফিরল। দিদির ঘরে গিয়ে দেখল চিত্রা একই রকম ভাবে বসে। ও কিছু বলার আগেই অর্জুন বলল,
শোন, ভয় করছে পুলিশ আমায় সন্দেহ করবে, আমার কি হবে, এরকম কথা একদম বলবি না। এখন কিন্তু কঠিন হওয়ার সময়।
কি করব তাহলে তুমি বলে দাও।
আমি কাল কলকাতা ফিরব, তোর সব ডকুমেন্টগুলোর ফটোকপি দিবি আমাকে, কলেজের ফর্ম ফিল আপ করতে হবে তো, আমি এদিকে কাজ এগিয়ে রাখি, আর তুই সপ্তাহ দুয়ের পরে আয়, মেয়েদের হোস্টেলে থাকার ব্যবস্থা করে রেখেছি।
আচ্ছা, আমি তোমার সাথেই চলে যাই না কাল? এই অভিশপ্ত জায়গাটা থেকে বেরোতে পারলে বাঁচি।
না, আমাদের মধ্যে যোগাযোগ আছে, তা যেন গ্রামের লোক বা আমার বাড়ির লোক ঘুণাক্ষরেও জানতে না পারে। জানিস তো এদের মাথায় কত পেঁচ।
কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়তে তো অনেক টাকা লাগে, আমি কোথায় পাব?
শোন, তোর যা র্যাঙ্ক সরকারি কলেজে হয়ে যাবে অনায়াসে, বেশি খরচ হবে না। আর তোকে এত কিছু ভাবতে কে বলেছে? আমি তো মরে যাইনি এখনো।
ভাগ্যিস তুমি ছিলে, নইলে যে কি হতো আমার।
অচিনপুর থেকে বেরোনোর পরেই অর্জুন আর চিত্রার জীবনের দিকভ্রষ্ট নৌকার পালে হাওয়া লাগল। এমবিএ এর পর অর্জুন একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ম্যানেজার হিসেবে জয়েন করল। ঝড়ের গতিতে কেটে গেল চার চারটে বছর। কোম্পানি থেকে একাধিকবার বিদেশে পাঠাতে চাইলেও চিত্রাকে ছেড়ে অর্জুনের অত দূরে যেতে ইচ্ছে হয়নি কখনো। ওকে দেখলে গর্বে অর্জুনের বুকটা ভরে ওঠে। অতীতকে পেছনে ফেলে প্রজাপতি হয়েছে ও। ব্যাচ টপার, ডিবেটে চ্যাম্পিয়ন চিত্রার এখন অসংখ্য অনুরাগী। ক্যাম্পাসিংয়ে লোভনীয় চাকরিও পেয়েছে। দু কামরার ফ্ল্যাট ভাড়া নিয়ে সরলা মাসেকে নিজের কাছে এনে রেখেছে। এই রামধনু রঙা মায়াবী জীবনই তো চেয়েছিল ওরা দুজন। স্বপ্ন সত্যি হয়েছে। এবার সম্পর্ককে পরিণতি দেওয়ার পালা। চিত্রাকে একদিন অর্জুন টেক্সট করল,
সন্ধেবেলা ফ্রি আছিস? গল্প স্বল্প ক্যাফেতে আসবি?
বিকেলে ক্যাফেতে যাওয়ার পথে একটা গোলাপের তোড়া কিনল অর্জুন। যে আংটিটা গত 2 বছর ধরে পকেটে নিয়ে ঘুরছে, আজই তার আত্মপ্রকাশের সঠিক সময়। চিত্রা আসতেই কোনোরকম ভনিতা ছাড়াই ফুলটা দিয়ে অর্জুন বলল,
তোকে কখনো বলিউডি কায়দায় প্রপোজ করা হয়নি, গার্লফ্রেন্ড বানাতে চাইলে কিভাবে রিয়্যাক্ট করবি, পুরনো কথা ভোলার জন্য তোর সময় দরকার, এরকম হাজার ভাবনার ভিড়ে কখনো মুখ ফুটে বলা হয়নি মনের কথাগুলো। আজ সাহস করে বলছি, চিত্রা বিয়ে করবি আমাকে?
হ্যাঁ বলে তোমার জীবনটা নষ্ট করব না, আমি তোমার যোগ্য নই।
তুই আমায় ফিরিয়ে দিচ্ছিস সেভাবে?
সান্যাল সোরেন, কাজের লোকের মেয়ে, ভালো ছেলে নষ্ট মেয়ে, আকাশ আর পাতালের মধ্যেও এত ব্যবধান নেই অর্জুনদা। রতনের খুনের কোনো কিনারা হয়নি, যদি অতীত আবার অন্ধকার হয়ে নেমে আসে, আমাকে বিয়ে করলে তোমার পরে আফসোস হবে অর্জুনদা।
অত কঠিন কথা বুঝি না আমি চিত্রা, তোকে ছাড়া আমার চলবে না, ব্যাস। এমন একটা ঘটনার পরেও তুই যেভাবে ঘুরে দাঁড়িয়েছিস, জীবনটাকে গুছিয়ে নিয়েছিস, তা কজন পারে বল আমায়? তুই আমার অহংকার রে পাগলি।
সে তো তুমি পাশে ছিলে তাই।
আমি কিছুই করিনি চিত্রা, তোর মধ্যে আগুন ছিল, তাতে পুড়ে তুই নিজে ফিনিক্স হয়েছিস। সে যাই হোক, তোর জন্য কত ছেলে পাগল এখন, তার উপর আমার বাপ ঠাকুরদার কালো রক্ত, অমন চরিত্রহীন পরিবারের ছেলেকে তুই মেনে নিতে যাবি কোন দুঃখে? তাই তো, আমি তাহলে আসি রে।
থাক, অনেক নাটক হয়েছে। তাহলে বলো, কবে বিয়ে করবে আমাকে?
অর্জুন চিত্রার হাত ধরে ওর দিকে আরো একটু এগিয়ে এলো, তারপর ওর কোমরে হাত রেখে নির্দ্বিধায় ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। এত বছর ধরে নিজেকে আটকে রেখেছে, আর নয়, এবার বাঁধ ভাঙা নদীতে ঢেউ উঠবে, বাঁধনহারা প্রেমে ভেসে যাবে দুকুল। পরের দিন ফোন করে কাবেরীকে সবকিছু জানালো অর্জুন।
শোন, চুপচাপ বিয়েটা সেরে নে, তারপর বাড়িতে জানাবি। এই বাড়ির লোক সাংঘাতিক, আগে জানলে বিয়েটাই হতে দেবে না।
কথাটা মিথ্যে নয়। অর্জুন আর চিত্রা কালীঘাটে মালাবদল সেরে ফেলল, জনাদশেক বন্ধুর উপস্থিতিতে রেজিস্ট্রিও হল। বিয়ের রাতে চিত্রা অর্জুনকে 2 টিকিট দিয়ে বলল,
শিলং বুকিং ডান, কালকে ফ্লাইট, যাবে তো?
এত জায়গা থাকতে শিলং কেন?
ওই যে রবি ঠাকুর, শিশির কবিতা।
ও মা, কিন্তু অমিত লাবণ্য তো বিচ্ছেদ হয়েছিল।
আমাদের হবে না, এত কিছুর পরেও যখন তুমি আমার হাত ধরে রেখেছ, আর ছাড়তে দেব না কোনোদিন।
সে তো জানি, কিন্তু
তুমি কি আজকের রাতটা কিন্তু করেই কাটাবে নাকি? আমি কিন্তু তাহলে ঘুরতেও যাব না।
বাবা, এখন থেকেই এত শাসন, ভালোই।
অর্জুন কথা শেষ করার আগেই চিত্রা মিষ্টি হেসে জড়িয়ে ধরল ওকে, আর ওদের ভালোবাসার সাক্ষী থাকা চাঁদ ডুবে গেল মেঘের কোলে। পরের দিন সকালে এয়ারপোর্টে গিয়ে কাবেরীকে ফোন করল অর্জুন।
কিরে, মিলন হলো মনের মানুষের সঙ্গে? চিত্রা খুশি তো?
এমনিতে তো সব ঠিকই আছে রে দিদি, কিন্তু মাঝে মধ্যে রতনের খুনের ব্যাপারটা নিয়ে টেনশন করে, কেসটা আমাকেও ভাবায় জানিস। এত বছর হয়ে গেল কিন্তু খুনি কে জানাই গেল না।
আরে পাগল, এখন চিত্রা কোথায় বরফে শিফন শাড়ি উড়িয়ে নাচবে, আর তুই পিছন থেকে জড়িয়ে ধরবি? তা না, সিংহাম সাজার শখ হয়েছে। বাজে চিন্তাদের ছুটি দিয়ে প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে মোড় অন করত।
জোয়ারে ভেসে আর যাবো কোথায়? হানিমুনের পর বাড়ি যাব, জেঠুর সঙ্গে একটা বোঝাপড়া করতে হবে।
মানে কাল বৈশাখী আসন্ন, সে যা হবে দেখা যাবে, আপাতত ঘুরে আয় তো।
ফোন কেটে গেল, খানিকক্ষণ চুপ করে বসে রইল কাবেরী। তারপর ধীর পায়ে আলমারির দিকে এগিয়ে গেল। লকার থেকে বার করল ত্রিশূল আঁকা একটা ডায়েরি। প্রথম দুটো পাতা ছেঁড়া, তিন নম্বর পাতায় যত্ন করে লিখল, অনাচার করো যদি রাজা তবে ছাড়ো গদি।
এবার জেঠুর পালা। প্রশাসন যখন অপরাধীকে শাস্তি দিতে অক্ষম, আমি দেব। জীবাণুর মতো খারাপ লোক ঠিক ঠিক করছে সমাজে, হারান রতন জেঠুর মতো দু চারটিকে এভাবে নামিয়ে দিলে ক্ষতি কি?
অর্পণের বোনকে ধর্ষণ করে খুন করেছিল কাবেরীর জেঠুর পোষা গুন্ডা। প্রাণ বাঁচাতে মা বাবাকে নিয়ে গ্রাম ছেড়েছিল অর্পণ। বলা বাহুল্য, বিচার পায়নি মেয়েটি। তাছাড়া গ্রামের একাধিক মেয়েকে ধর্ষণ, সরলার অসহায়তার সুযোগ নিয়ে তার সাথে সহবাস, গরিব গ্রামবাসীর ওপর অত্যাচার, লোকটার পাপের ঘড়া এইবার পূর্ণ হয়েছে। রক্তের সম্পর্ক বলেই এতদিন ইতস্তত করেছে কাবেরী, কিন্তু আর নয়। নরপিশাচটা বংশমর্যাদা ও কৌলিন্যের ধুয়ো তুলে অর্জুনের বিয়ে মেনে নেবে না, চিত্রাকে খুন করার চেষ্টা করবে। অর্জুনের সুখী গৃহকোণ শ্মশান হয়ে যাবে পলকের মধ্যে। ভারী পিতলের ফুলদানিটা নিয়ে এলোমেলো পায়ে ঠাকুর দালানের দিকে এগিয়ে গেল কাবেরী। হঠাৎই চোখে পড়ল পুরনো বাড়ির দেওয়াল ভেদ করে উঁকি দিচ্ছে বটগাছের শিকড়। ভয় ভয় মুখ বাড়াচ্ছে তিনটে সবুজ পাতা। অর্জুন চিত্রার এই নতুন প্রাণবন্ত প্রেমকেও কিছুতেই নষ্ট হতে দেবে না, হতে দেবে না কাবেরী। পরিবার আর প্রেমের মধ্যে এবার প্রেম জিতবে, জিততেই হবে তাকে।
প্রেম.কম সিজন 6 ডার্ক অ্যান্ড লাভলিতে আপনি শুনলেন ডক্টর অনিন্দিতা দের লেখা গল্প রক্তের টান। গল্প পাঠে অগ্নি, অর্জুনের চরিত্রে ঋতব্রত মুখোপাধ্যায়, চিত্রার ভূমিকায় সাঁচপাতি, কাবেরী দিদির চরিত্রে রিয়া, মেজ জেঠুর ভূমিকায় পুষ্পল, মায়ের চরিত্রে ইভানা, সরলা মাসির ভূমিকায় অরুণিমা, সাউন্ড ডিজাইনে ইন্দ্রনীল, ক্রিয়েটিভ ডিজাইন আলেখ্য, ডিজিটাল পাবলিসিটি সৃষ্টি, শব্দগ্রহণ পর্ব পরিচালনা এবং ওসির চরিত্রে অরিজিৎ, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি মোহর। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই ঋতব্রত মুখোপাধ্যায় এবং ডক্টর অনিন্দিতা দেকে আমাদের এই উদ্যোগের পাশে থাকার জন্য। টিম প্রেম.কম আবার থাকবে হাজির আগামী সপ্তাহে একই সময় নিয়ে আরও একটি ডার্ক অ্যান্ড লাভলি গল্প। ততদিন স্টে প্রেমড অ্যান্ড কিপ লিসনিং টু মির্চি।